السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت مسیح موعود علیه الصلاۃ والسلام এর যুগে এক জলসায় এক ব্যক্তি তার বক্তৃতায় বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামাত এবং অন্যান্য মুসলমান জামাতগুলোর মাঝে কেবল পার্থক্য এতটুকু যে তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আকাশে চলে গেছেন, আমরা বিশ্বাস, আমাদের বিশ্বাস হলো তিনি ইন্তেকাল করেছেন। এছাড়া এমন কোনো বিষয় নেই যা আমাদের এবং তাদের মাঝে বিতর্কিত। এই কথার মাধ্যমে যেহেতু বা কথা এভাবে বললে অনেক কথা বা তার আগমনের যে উদ্দেশ্য আছে তা স্পষ্ট হয় না, তাই হযরত মসীহ মওউদ ইসলাম স্বাস্থ্য ভালো না থাকা সত্ত্বেও এই কথার নোটিস নেন, বলেন যে পার্থক্য কেবল এতটুকুই নয়, বরং 1905 সনের 27 ডিসেম্বর এই বিষয়টি স্পষ্ট করার জন্য তিনি বক্তৃতা করেন। সে বক্তৃতায় তিনি বলেন যে আমার আগমনের উদ্দেশ্য শুধু এতটা পার্থক্য স্পষ্ট করা নয়, এতটুকু বিষয় বা এই সামান্য বিষয়ের জন্য খোদার এই জামাত প্রতিষ্ঠার কোনো প্রয়োজন ছিল না, বরং অনেক কথা আছে। তিনি বক্তৃতায় অনেক কিছু বর্ণনা করেন, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি তিনি উল্লেখ করেছেন, বলেন যে ঠিক আছে এটি একটা পার্থক্য তাদের এবং আমাদের মাঝে। এছাড়া তিনি বলেন মুসলমানদের ব্যবহারিক অবস্থা সত্যিকার অর্থে বিকৃতির শিকার হয়, এ সম্পর্কে বিশদ আলোচনা করেন তিনি। এই ব্যবহারিক অবস্থা সংক্রান্ত সেসব কথা তিনি তুলে ধরেছেন যা মুসলমানদের অধঃপতনের কারণ হচ্ছিল এবং যার সংশোধনের উদ্দেশ্যে খোদা তাআলা তাকে পাঠিয়েছেন। সেগুলোর একটি হল মিথ্যা পরিহার এবং সত্য প্রতিষ্ঠা, সত্য অবলম্বন। তিনি এই প্রেক্ষাপটে জামাতকে নসিহত করেন যে নিজেদের সত্যের মানকে উন্নত করো, তোমাদের এবং অন্যদের মাঝে এই পার্থক্য স্পষ্টভাবে প্রকাশ করো, শুধু ঈমান আনা এবং তার প্রেরিত হওয়ার বিষয়কে সত্য মনে করা কোনো কাজের নয়। তার ভাষায় এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব, যদি আমাদের সকলেই সততার সাথে ন্যায়ের দৃষ্টিকোণ থেকে আত্মজিজ্ঞাসা করে তাহলে অনেকেই এমন আছে যারা নিজেদের সামনেই স্পষ্ট হবে যে যেই মান অর্জনের দিকে জামাতের দৃষ্টি থাকা চাই, যে যেদিকে হযরত মুসা আলাইহিস সালাম মনোযোগ আকর্ষণ করেছেন সেই মান অর্জন হয়নি। আল্লাহ তাআলা কোরআন শরীফেও সত্যিকার মোমেনের এই লক্ষণই উল্লেখ করেছেন যে লা ইয়াশহাদুনা যুর, অর্থাৎ তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। শিরক এবং মিথ্যা সম্পর্কে তিনি বলেন যে এইগুলো এড়িয়ে চলো, শিরক এবং মিথ্যাকে একই সাথে উল্লেখ করেছেন, যেন মিথ্যার পাপও শিরকের মতোই একটি পাপ। আল্লাহ তাআলা মিথ্যার জন্য জুর শব্দ ব্যবহার করেছেন, আমি যা পূর্বেই পড়েছি, এর অর্থ হলো মিথ্যা অসত্য কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এমন বৈঠক বা এমন স্থান যেখানে সচরাচর মিথ্যা বলা হয়ে থাকে। অনুরূপভাবে গান বাজনার অধিবেশন মিথ্যা এবং বাজে কথাবার্তার আসর, এসবই মিথ্যার অন্তর্গত। অতএব মোমেন তারা, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা বা দাস তারা, যারা মিথ্যা বলে না, যারা এমন সব স্থানে যায় না যেখানে বাজে কার্যকলাপ চলে এবং মিথ্যাবাদীদের আসর বসে, তারা আল্লাহর বান্দারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, এমন স্থানেও যায় না যেখানে পৌত্তলিকতা প্রসূত কার্যকলাপ চলছে। আর এছাড়া কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না তারা। সুতরাং আমাদের সকলে যদি এইভাবে মিথ্যা এড়িয়ে চলে, মিথ্যা পরিহার করে, তাহলে নিজেদের জীবনে এমন এক পরিবর্তন আনতে পারে যা প্রকৃত মোমেনে মানুষকে পরিণত করে। এখন আমি মুসলিম ইসলামের বক্তৃতার সেই অংশ তুলে ধরব যা মিথ্যা সম্পর্কে তিনি প্রদান করেছেন, এটি মনোযোগ সহকারে শুনুন। আজ আমাদের অনেকেই এমন আছে, বা একটা বড় শ্রেণী এমন আছে যাদের এটি নিয়ে ভাবা এবং প্রণিধানের প্রয়োজন রয়েছে। মুসলমানদের বিকৃতির শিকার হওয়া এবং তাদের ভেদাভেদের কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে মুসলমানদের মাঝে অভ্যন্তরীণ ভেদাভেদের কারণ হলো জগৎ প্রেম, জগতের প্রতি মোহ। জগৎ প্রেম নিয়ে আলোচনা করছিলেন তিনি। তিনি বলেন যে জগতের প্রতি আকর্ষণই মুসলমানদের মাঝে বিভেদের কারণ, কারণ যদি খোদার সন্তুষ্টেই অগ্রগণ্য হতো তাহলে সহজেই বোঝা যেত যে অমুক ফেরকার নীতিগুলো বেশি স্বচ্ছ এবং এরা তা গ্রহণ করে এক হাতে একত্রিত হতো। এখন জগতের প্রতি মোহের কারণে এই ব্যাধি যেখানে মাথা চাড়া দিচ্ছে, এমন লোকদের কিভাবে মুসলমান বলা যেতে পারে? কেননা তারা হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করছে না। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছিলেন যে কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। এখন খোদা প্রেম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের পরিবর্তে জগতের ভালোবাসাকেই, জগতের প্রতি মোহকেই প্রাধান্য দেয়া হয়েছে। তিনি প্রশ্ন করছেন যে এটিই কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বা আনুগত্য? ধর্ম ছেড়ে দিয়ে জগতের প্রতি আকৃষ্ট হয়েছ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাগতিকতার পূজারী ছিলেন বা জগৎ পূজারী ছিলেন? তিনি কি সুদ গ্রহণ করতেন বা ফরজ ও আবশ্যকীয় দায়িত্ব এবং খোদার আদেশ নিষেধ পালনে ঔদাসীন্য প্রদর্শন করতেন? তার মাঝে কি নাউজুবিল্লাহ কপটাচার ছিল? তিনি কি চাটুকার ছিলেন? তিনি কি ইহজগৎকে ধর্মের উপর প্রাধান্য দিতেন একটু ভাব, তাকে অনুসরণের অর্থ হলো তার পদাঙ্ক অনুসরণ করা। তিনি ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতেন, জাগতিকতাকে ধর্মের উপর প্রাধান্য দেননি। এছাড়া দেখো যে খোদা তালা কিভাবে মানুষকে কৃপা ধন্য করেন, তা তিনি বলেন তার পদাঙ্ক অনুসরণ করো, তারপর দেখো কিভাবে খোদা তালা কৃপা রাজিতে সিক্ত করেন। সাহাবি সেই রীতিনীতি অনুসরণ করেছেন, এরপর দেখো খোদা তাদের কোথায় পৌঁছিয়েছেন। তারা দুনিয়াকে অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করেছে এবং জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে পৃথক হয়ে গেছেন, কামনা বাসনার উপরে এক মৃত্যু আনয়ন করেছেন। তোমরা নিজেদের অবস্থার তাদের অবস্থার সাথে তুলনা করে দেখো, তোমরা কি তাদের পদাঙ্ক অনুসরণ করছো? পরিতাপ, এখন মানুষ বোঝে না যে আল্লাহ তাদের কাছে কি চান। রাসকুল্লে খতি, অর্থাৎ সকল পাপের মূল পাপ, অনেক সন্তানের জন্ম দিয়েছে। তিনি বলেন দুই পয়সার জন্য আদালতে গিয়ে মিথ্যা সাক্ষ্য প্রদানে একটু লজ্জাবোধ করে না। উকিলরা বা আইনজীবীরা কসম খেয়ে বলতে পারে কি যে সকল সাক্ষী সত্য উপস্থাপন করে। হযরত খলিফাতুল মাসিহ সানি রাদিয়াল্লাহু আনহু, হযরত মির্জা সুলতান আহমদ সাহেবের বরাতে একটি ঘটনা শুনিয়েছেন। তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি বলেন, মির্জা সুলতান আহমদ সাহেব বলেন যে একবার আমার কাছে এক ব্যক্তি আসে যাকে আমি জানতাম। কেসের তারিখ ছিল, সাক্ষী উপস্থাপনের দিন ছিল। সে বলে যে আমাকে পরের তারিখ দিন সাক্ষী আসেন হযরত মির্জা সুলতান আহমদ সাহেব। তাকে হাসি ঠাট্টার ছলে বলেন আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম, তুমি যে বড় নির্বোধ প্রমাণিত হলে। সাক্ষী কোথায় পাবে, বাইরে যাও, কাউকে আঠানা বা এক রুপিয়া দাও, সাক্ষী হিসেবে তোমার পক্ষে আদালতে উপস্থিত হবে। বাইরে যায়, কিছুক্ষণ পর দুই তিন ব্যক্তি নিয়ে আসে সাক্ষীকে। হযরত মির্জা সুলতান আহমদ সাহেব যখন জেরা করেন, সে উত্তর দিত সাক্ষী বলে যে আমি দেখেছি এভাবে ঘটনা ঘটেছে, এভাবে ঘটেছে। হযরত মির্জা সুলতান আহমদ সাহেব বলেন যে আমি মনে মনে হাসছিলাম, বরং তাদের সামনেই হাসছিলাম যে আমার বলার পরে বাইরে গিয়েছে, সাক্ষী নিয়ে এসেছে। আর সাক্ষী কত নিশ্চিত ভাবে আল্লাহর কসম খেয়ে কোরআন হাতে নিয়ে মিথ্যা বলছে, সাক্ষ্য তারা প্রদান করে। এরপর আমি বললাম যে লজ্জা হয় না কোরআন হাতে নিয়ে কোরআনের নামে সাক্ষ্য দিচ্ছ, আমার বলার পর আমার সামনে বাইরে থেকে সাক্ষী নিয়ে এসেছ। এই হলো সাক্ষীদের অবস্থা, আজও অবস্থা একই। আমাদের জামাতের বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে, প্রায় সময় দেখা যায় অনেক মানুষ যারা জানেও না কেন আসছে, তারা মামলায় সাক্ষী হিসেবে গিয়ে উপস্থিত হয়। তিনি বলেন যে আজকে পৃথিবীর অবস্থা বড়ই স্পর্শকাতর বা শোচনীয়, যেই দৃষ্টিকোণ থেকেই দেখো না কেন, মিথ্যা সাক্ষী, মিথ্যা মকদ্দমা দায়ের করা তো কোনো ব্যাপারই না। মিথ্যা সনদ, কাগজপত্র এবং ডকুমেন্ট বানানো সহজ। কোনো সরকারি কর্মকর্তাকে পয়সা দিয়ে অনায়াসে কাগজপত্র বানানো যায়। কোনো কথা বললে সত্যকে বাদ দিয়ে কথা বলে, অর্থাৎ সত্য থেকে দূরেই অবস্থান করে। হুজুর বলছেন এই আজকের অবস্থা পূর্বের চেয়ে অনেক বেশি শোচনীয়। এখন এদেরকে কারো জিজ্ঞেস করা উচিত, যারা এই জামাতের প্রয়োজন আছে বলে মনে করে না, তাদের জিজ্ঞেস করা উচিত যে রাসূলুল্লাহ কি এই ধর্ম নিয়ে এসেছেন? জামাতের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি নৈতিক চরিত্রকে উপস্থাপন করেছেন। তিনি বলেন যে কেবল এটি বলা যে ঈসা আলাইহিস সালাম আকাশে নেই, তিনি ইন্তেকাল করেছেন, যার আসার কথা ছিল এসে গেছেন, এতটি এটি সবকিছু নয়, বরং উন্নত নৈতিক চরিত্র সৃষ্টির প্রয়োজন আছে। এই কারণে আল্লাহ তাআলা মসীহ মাউউদ ইসলামকে পাঠিয়েছেন। তিনি বলেন আল্লাহ তাআলা মিথ্যাকে নোংরামি বা অপবিত্রতা আখ্যা দিয়েছেন, বলেছেন এটিকে এটি বর্জন করো বা এড়িয়ে চলো। ফাজতানিবুর রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কওলাজ জুর,
অসানে বৈতনেবু কল জুর বুতপরস্তিকে সাথ
মূর্তি পূজা বা প্রতিমা পূজা এবং মিথ্যাকে এক স্থানে উল্লেখ করেছেন। তিনি বলেন যেভাবে এক নির্বোধ ব্যক্তি আল্লাহকে ছেড়ে দিয়ে পাথরের সামনে সেজদা বানাতে অনুরূপ ভাবে সত্য এবং সততাকে বিসর্জন দিয়ে নিজের স্বার্থে মিথ্যাকে প্রতিমার স্থানে বসায়, এই কারণেই আল্লাহ তাআলা এটিকে মূর্তি পূজার প্রতিমা পূজার সাথে একসাথে বর্ণনা করেছেন এবং সাথে তুলনা করেছেন। যেভাবে এক মূর্তি পূজারী মিথ্যার কাছে মুক্তির জন্য হাত পাতে অনুরূপভাবে মিথ্যাবাদী মিথ্যার কাছে পরিত্রাণ চায়, মনে করে এই মিথ্যার মাধ্যমে সে পরিত্রাণ পাবে, কত বড় বিকৃতি দেখা দিয়েছে। যদি বলা হয় যে কেন প্রতিমা পূজায় লিপ্ত হচ্ছ, এই নোংরামি বা অপবিত্রতাকে পরিহার করো, তারা বলে কিভাবে এটি পরিহার করা সম্ভব, এছাড়া যে চলে না, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হবে যে মিথ্যাকেই সফলতার চাবিকাঠি মনে করে। কিন্তু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে অবশেষে সত্যই সফল হয়, কল্যাণ এবং বিজয় এরই। হযরত মাসিহ মাউদ ইসলাম তার নিজের সাথে সম্পর্কযুক্ত একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন 27-28 বছর সময় অতিবাহিত হয়ে থাকবে বা এরও কিছু বেশি হতে পারে এই অধম ইসলামের পক্ষে আর্যদের বিপক্ষে এক খ্রিস্টানের ছাপাখানায়, যার নাম ছিল রেলিয়ারাম এবং সে আইনজীবীও ছিল, অমৃতসরে থাকত, তার একটি পত্রিকাও ছাপত, একটা প্রবন্ধ ছাপার জন্য প্যাকেটে করে পাঠায় যার উভয় দিক খোলা ছিল। আপনাদের অনেকেই ঘটনা শুনে থাকবে এবং বর্ণনাও করে থাকে, কিন্তু শুধু বর্ণনা করে কিন্তু এর উপর আমাদের কতক আমলও করে না। মাসুদ ইসলাম বলছেন এই প্যাকেট একটা চিঠিও আমি অন্তর্ভুক্ত করি, পত্রে এমন শব্দ ছিল যাতে ইসলামের সমর্থন এবং অন্যান্য ধর্মের অসারতার প্রতি ইঙ্গিত ছিল, আর প্রবন্ধ ছাপার জন্য জোরও দেয়া হয়, তাই সেই খ্রিস্টান ধর্মীয় বিরোধিতার কারণে খেপে যায়, আর দৈবক্রমে শত্রুতাবশত আক্রমণের সুযোগ তার হাতে আসে। কোনো প্যাকেটে একটা পত্র এভাবে রাখা আইনগতভাবে অপরাধ ছিল, আর এই অদম্যের তা জানাচ্ছেন এবং অপরাধের শাস্তি স্বরূপ ডাক বিভাগের আইন অনুসারে 62 রূপে জরিমানা বা 6 মাসের কারাশাস্তি হয়ে থাকে। সে গোয়েন্দা সেজে ডাক বিভাগের কর্মকর্তাদের দ্বারা এই অদম্যের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মকদ্দমার কোনো সংবাদ পাওয়ার পূর্বেই স্বপ্নে আল্লাহ তাআলা আমার সামনে প্রকাশ করেছেন যে রেলিয়ারাম উকিল আমাকে দংশনের জন্য এক সাপ পাঠিয়েছে, আমি সেই সাপকে মাছের মতো ভেজে ফেরত পাঠিয়ে দিয়েছি। আমি জানি এটি কথার প্রতি ইঙ্গিত ছিল যে অবশেষে সেই মামলার যেভাবে আদালতে সিদ্ধান্ত হয় তা এমন একটি দৃষ্টান্ত যা উকিলদের বা আইনজীবীদের কাজে আসতে পারে। বস্তুত এই অপরাধে আমাকে গুরুদাসপুর জেলার সদরে তলব করা হয়, আর যে সমস্ত উকিলদের কাছে মামলার পরামর্শ চাওয়া হয় তারা তাদের পরামর্শ এটি ছিল যে মিথ্যা বলা ছাড়া পরিত্রাণের কোনো উপায় নেই, আর তারা পরামর্শ দেয় যে এইভাবে বিবৃতি দিন যে আমরা প্যাকেটে চিঠি রাখিনি, রলিয়ারাম নিজেই হয়তো তা রেখে দিয়েছে, আর আমাকে আশ্বস্ত করতে গিয়ে তারা বলে যে এমন বললে সাক্ষীর কথায় সিদ্ধান্ত হয়ে যাবে, 2-4 জন মিথ্যা সাক্ষী উপস্থাপন করলে মামলার নিষ্পত্তি হয়ে যাবে। অর্থাৎ তারা মসিমতকে পরামর্শ দিচ্ছে যে মিথ্যা সাক্ষী উপস্থাপন করুন, অথবা উকিলরা বলে যে মামলার আপনার অনুকূলে নিষ্পত্তি হওয়া খুব কঠিন, মুক্তির কোনো আর উপায় থাকবে না। হযরত মাসিহ ইসলাম বলেন যে আমি তাদের সবাইকে উত্তর দিলাম আমি কোনো মূল্যে সততাকে বিসর্জন দিতে পারবো না, যা হওয়ার হবে। সেই দিনই বা পরবর্তী দিন আমাকে এক ইংরেজের আদালতে পেশ হাজির করা হয়, আর আমার প্রতিদ্বন্দ্বিতায় ডাক বিভাগের কর্মকর্তা সরকারি বাদী হিসাবে উপস্থিত হয়। তখন বিচারক নিজ হাতে আমার বিবৃতি লেখেন, সর্বপ্রথম আমাকে এই প্রশ্নই করেন যে এই পত্র কি আপনি নিজের প্যাকেটে রেখেছিলেন, এই প্যাকেট এবং এই পত্র কি আপনার। আমি এক মুহূর্ত কালক্ষেপণ না করে বলি যে এটি আমারই চিঠি আর আমারই প্যাকেট, আর আমি এই পত্র প্যাকেটে রেখে পাঠিয়েছিলাম, কিন্তু আমি সরকারের ক্ষতির উদ্দেশ্যে শুল্ক ফাঁকি দেওয়ার জন্য দুর্ভিসন্ধিমূলক ভাবে এমনটি করিনি। সরকারের ক্ষতি বা সরকারের পয়সা নষ্ট করার জন্য এমনটি করিনি, বরং আমি পত্রকে প্রবন্ধ থেকে পৃথক মনে করতাম না। আর এতে জঘন্য বা ষড়যন্ত্রমূলক কোনো কথা ছিল না। এ কথা শুনতেই আল্লাহ তাআলা সেই ইংরেজের হৃদয়কে আমার প্রতি আকৃষ্ট করেন। আমার প্রতিদ্বন্দ্বিতায় ডাক বিভাগের কর্মকর্তা অনেক হইচই করেছে, দীর্ঘ বক্তৃতা করেছে ইংরেজি ভাষায়, যা বোঝা যাচ্ছিল আমার জন্য দুর্বোধ্য। কিন্তু এতটা আমি বুঝতে পেরেছি যে প্রত্যেক বক্তৃতার পর ইংরেজি ভাষায় সেই বিচারক নৌ বলে তার সব কথা প্রত্যাখ্যান করেন। অবশেষে সে বাদী কর্মকর্তা সকল যুক্তি উপস্থাপন যখন শেষ করলো আর হৃদয়ের সকল বিদ্বেষ যখন প্রকাশ করলো, শাসক সিদ্ধান্ত লেখার প্রতি মনোযোগ নিবদ্ধ করেন। হয়তো এক বা দেড় লাইন লিখে আমাকে বলেন যে ঠিক আছে আপনি যেতে পারেন। এই কথা শুনে আমি আদালত কক্ষের বাইরে আসি আর আমার সত্যিকার অনুগ্রহশীল খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে, যিনি এক ইংরেজ কর্মকর্তার মুখ প্রতিদ্বন্দ্বী আমাকে বিজয় দান করেছেন। আমি খুব ভালোভাবে জানি যে তখন সততার বা সত্যের কল্যাণে আল্লাহ তাআলা আমাকে এই পরীক্ষা থেকে মুক্তি দিয়েছেন। আমি তো পূর্বে এই স্বপ্ন দেখেছিলাম যে এক ব্যক্তি আমার টুপি খুলে ফেলার জন্য হাত মারে। আমি জিজ্ঞেস করলাম যে কি করছো, তখন সে টুপি আমার মাথার উপরেই থাকতে দেয় এবং বলে এখানেই থাকা ঠিক হবে এই টুপি। হযরত মুসা ইসলাম বলেন যে আমি কিভাবে বলবো যে মিথ্যা ছাড়া চলে না, এগুলো সব বাজে কথাবার্তা, সত্য কথা হলো সত্য ছাড়া মানুষের চলে না। আমি আজও এই ঘটনা যখন স্মরণ করি এক স্বাদ পাই, আমি এটি উপভোগ করি। ডাকখানা সংক্রান্ত ঘটনা, এই ঘটনা স্মরণে আমি আনন্দ পাই, উপভোগ করি। আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করেছে, তিনি আমাদের খেয়াল রেখেছেন, এমন ভাবে আমাদের প্রতি স্নেহ দৃষ্টি রেখেছেন যা নিদর্শন প্রমাণিত হয়েছে। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে সম্পূর্ণভাবে খোদার উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর নির্ভর করে, খোদা তার জন্য যথেষ্ট। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, নিশ্চিত ভাবে স্মরণ রেখো যে মিথ্যার মতো জঘন্য আর কোনো কিছু নেই। সচরাচর পৃথিবীর মানুষ বলে যে মিথ্যা বললে মানুষ গ্রেফতার হয়ে যায়, কিন্তু আমি এটি কিভাবে মানতে পারি? আমার বিরুদ্ধে 60টি মামলা হয়েছে, আল্লাহ তাআলার কৃপায় কোনো একটিতেও আমাকে মিথ্যার আশ্রয় নিতে হয়নি। কেউ বলুক যে কোনো একটিতেও কি আল্লাহ তাআলা আমাকে পরাজিত করেছেন? আল্লাহ তাআলা স্বয়ং সত্যের তত্ত্বাবধায়ক এবং সাহায্যকারী, এটি কি হতে পারে যে তিনি সত্যবাদীকে শাস্তি দেবেন? এমনটি যদি হয় তাহলে পৃথিবীতে কোনো ব্যক্তি মিথ্যা বলার সাহস প্রদর্শন করবে না আর আল্লাহতেই বিশ্বাস হারিয়ে যাবে, সততার পূজারিত জীবিতই মারা যাবে। এরপর তিনি বলেন, আসল কথা হল সত্য বললে যারা শাস্তি পায় তারা সত্য বলার কারণে শাস্তি পায় না। কেউ যদি কোনো মামলা বা মকদ্দমায় সত্য বলে বা কোনো কারণে সত্য বললে যদি শাস্তি পায়, এটি সত্য বলার কারণে নয় বা মিথ্যা বললে শাস্তি পেত না এমন নয়, বরং সে শাস্তি তাদের গুপ্ত এবং প্রচ্ছন্ন পাপাচারিতার কারণে হয়ে থাকে। যে অন্য যে পাপ করে অনেক সময় সে পাপেরই শাস্তি হয়ে থাকে, অন্য কোনো মিথ্যার শাস্তি হয়ে থাকে। আল্লাহ তাআলার কাছে তাদের সমস্ত পাপ ও দুষ্কৃতির সব জ্ঞান রয়েছে, তাদের অনেক ভুল ভ্রান্তি এবং পাপ রয়েছে যেসবের কোনো না কোনোটির তারা শাস্তি পায়। কিভাবে অনেক সময় এই পৃথিবীতে দেখা যায় যে একটা পাপ ছোট হয়ে থাকে তার বড় শাস্তি মানুষ পায়, এ সংক্রান্ত একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমার এক শিক্ষক গুলালি শাহ বাটালা নিবাসী, তিনি শের সিং এর পুত্র প্রতাপ সিংহকে পড়াতেন। তিনি বলেন, একবার শের সিং তার বাবুর্চিকে নিছক লবণ মরিচের আধিক্যের কারণে বেদম প্রহার করে। তিনি যেহেতু বড় সরল প্রকৃতির সাদাসিধে মানুষ ছিলেন গুলালি সাহেব, তিনি শের সিংকে বলেন যে অনেক অন্যায় করেছেন আপনি, একে মেরে শুধু লবণই একটু বেশি যোগ করেছিল খাবারে। শের সিং তখন বলে যে মৌলভী সাহেব জানেন না, সে আমার 100টি বকরা খেয়েছে। অনুরূপভাবে মানুষের অপকর্মের একটা স্তূপ থেকে থাকে, কোনো এক সময় ধরা পড়ে সে শাস্তি পায়। তিনি বলেন, যে ব্যক্তি সত্য অবলম্বন করবে হতেই পারে না যে সে কোনোদিন লাঞ্ছিত হবে, কেননা সে খোদা তালার নিরাপত্তার ছায়ায় থাকে। আল্লাহর নিরাপত্তার মতো অন্য কোনো নিরাপদ দুর্গ বা বেষ্টনী নেই, কিন্তু অসম্পূর্ণ বা অকেজ কথা কাজে আসে না। কেউ কি বলতে পারে যে চরম পিপাসা যখন থাকে তখন কেবল এক বিন্দু পান করা যথেষ্ট হবে, বা চরম ক্ষুধার সময় একটা শস্যদানা বা এক গ্রাস খেলেই সে পরিতৃপ্ত হবে? মোটেই না। যতক্ষণ পর্যন্ত পুরো তৃপ্তির সাথে পানি পান না করবে বা খাবার না খাবে, মানুষ শান্তি পেতে পারে না। অনুরূপভাবে কর্ম যতক্ষণ পর্যন্ত পরম মার্গে না হবে সেই ফলাফল সৃষ্টি হতে পারে না যা হওয়া উচিত। ত্রুটিপূর্ণ আমল বা কর্ম আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না আর তা বরকত বয়ে আনতে পারে না। আল্লাহর প্রতিশ্রুতি হলো, আমার ইচ্ছা অনুসারে কাজ করো তাহলেই আশিস মণ্ডিত করব। তিনি আরো বলেন যে এই কথাগুলো জগৎ পূজারীদের নিজেদের বানানো, যে মিথ্যা এবং প্রতারণা ছাড়া চলেই না। কেউ বলে যে অমুক ব্যক্তি মকদ্দমায় সত্য বলার কারণে চার বছরের জন্য কারাগারে প্রেরিত হয়েছে। আমি বলবো যে এগুলো সব কাল্পনিক কথা যা তত্ত্বজ্ঞানের অভাবে মাথায় দানা বাঁধে। তিনি বলেন যে পরাকাষ্ঠা অর্জন করো যেন পৃথিবীতে প্রিয় ভাজন হতে পারো। নিজেদের দুর্বলতাই মিথ্যার কারণ হয়। যদি পুণ্যের প্রতি দৃষ্টি থাকে, তাতে উন্নতির চেষ্টা থাকে, আল্লাহর উপরে যদি ভরসা করে বা তাওয়াক্কুল থাকে, তাহলে এভাবে শাস্তি পায় না। এগুলো দুর্বলতারই ফলে হয়ে থাকে। দুর্বলতার ফলে মানুষ শাস্তি পায়। পরাকাষ্ঠা এমন ফলাফল সৃষ্টি করতে পারে না। এক ব্যক্তি মোটা খদ্দরের চাদরে যদি সুইয়ের ঝালা দেয়, তাহলে এর ফলে সে দর্জি হয়ে যাবে না। আর সে উন্নত মানের রেশমি কাপড় সে সেলাই করতে পারবে, এটি আবশ্যক নয়। যদি তাকে এমন কাপড় দেয়া হয়, ফলাফল যা হবে তাহলে সে তা নষ্ট করবে। সুতরাং এমন পুণ্যবান এই কর্ম যাতে অপবিত্রতার মিশ্রণ থাকে তা কোনো কাজের নয়। আল্লাহ তাআলার দরবারে এর কোনো মূল্যই নেই, কিন্তু এরা এটি নিয়ে গর্ব করে আর এর মাধ্যমেই মুক্তি চায়। যদি আন্তরিকতা থাকে, আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ পুণ্য বৃথা যেতে দেন না, নষ্ট হতে দেন না। তিনি নিজেই বলেছেন, মাইয়া মাল মিসকাল যারাতিন খাইরাইরা, যে বিন্দু পরিমাণ নেক কর্ম করবে সে এর ফলাফল দেখবে আর ফল পাবে। তাই যদি বিন্দু পরিমাণ নেক কর্ম থাকে, তাহলে আল্লাহর কাছে সে এর প্রতিদান পাবে। তাই এত নেক কর্ম করার পরও কেন মানুষ ফল পায় না? আসল কারণ হলো তার মাঝে নিষ্ঠা বা আন্তরিকতা নেই। কর্মের নেক কর্মের জন্য নিষ্ঠা বা আন্তরিকতা শর্ত। যেভাবে আল্লাহ তাআলা নিজেই বলেন যে মুখলিসিন আলাহুদ্দিন, এই নিষ্ঠা এবং আন্তরিকতা তাদের মাঝে থাকে যারা আবদাল হয়ে থাকে, যারা নিজেদের জীবনে পরিবর্তন আনে। আল্লাহ তাআলা বলেন যে ধর্ম বিশুদ্ধ ভাবে অনুসরণ করা উচিত খোদার সন্তুষ্টির জন্য। তো এই কথাগুলোই হযরত মসীহ আলাইহিস সালাম বর্ণনা করেছেন এবং গভীর বেদনার সাথে বর্ণনা করেছেন। আমি যেভাবে বলেছি যে এই দৃষ্টিকোণ থেকে বর্ণনা করেছেন যে ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে আসা বা না আসার বিশ্বাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো নিজেকে শিরিক বা বহুশ্বরবাদ থেকে সম্পূর্ণভাবে পবিত্র করো, আর ব্যবহারিক আচরণ তোমার এমন হওয়া উচিত যাতে শিরিকের বিন্দুমাত্র নামগন্ধও থাকবে না। সত্য প্রতিষ্ঠিত করো, মিথ্যার প্রতি ঘৃণা চাই। এখন এই কথাগুলো সামনে রেখে সব আহমদীর দেখা উচিত। দৃষ্টান্ত স্বরূপ কয়েকটি কথা আমি এখানে উপস্থাপন করছি। মামলা মকদ্দমা দেখুন, যে আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি না তো, এছাড়া ব্যবসা বাণিজ্যে লাভের উদ্দেশ্যে আমরা মিথ্যা বলছি না তো, বিয়ে শাদীর সময় আমরা মিথ্যা বলি না তো, সকল অর্থে কি আমরা সত্য সরলতার আশ্রয় নিয়ে থাকি, সততার আশ্রয় নিয়ে থাকি? ছেলে এবং মেয়ে সম্পর্কে সকল তথ্য কি সঠিক দেয়া হয়? সরকারের কাছ থেকে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালাউন্স নেওয়ার সময় মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে না, তো এ প্রেক্ষাপটে অনেক সম্পর্কেই অপছন্দনীয় কথাবার্তা রয়েছে। আয় গোপন করে সরকারের কাছ থেকে ভাতা নেওয়া হয়, আর এই কারণে করও আদায় করা হয় না, কর ফাঁকি দেওয়া হয়। আমাদের স্মরণ রাখতে হবে সার্বিক যে অর্থনৈতিক অবস্থা পৃথিবীতে বিরাজমান, সব সরকার সমস্যার সম্মুখীন হচ্ছে বা হয়ে গেছে, আর না হলেও হবে। এই কারণে বিভিন্ন সরকার বিষয়ের গভীরে গিয়ে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে এবং করবে। সরকারের সামনে যদি কোনো দুর্নীতি আসে, তাহলে তা যেখানে সে ব্যক্তির জন্য সমস্যার কারণ হবে, সেখানে জামাতের জন্য দুর্নামও বয়ে আনবে যদি তারা জানে যে এ ব্যক্তি আহমদি। সুতরাং যে এই দৃষ্টিকোণ থেকে দুর্নীতির আশ্রয় নিচ্ছে, তার জাগতিক স্বার্থ আসলে দেখা উচিত নয়। এরপর রয়েছে অভিবাসনের বিষয়। এক্ষেত্রে খোদাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। এরপর অভিবাসনের বিষয়াদি রয়েছে, এক্ষেত্রে আত্মবিশ্লেষণ করুন যে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে না, তো নিশ্চয়ই উকিল বা আইনজীবীরা এর জন্য প্ররোচিত করে, আর তাদের সবসময় এ রীতি চলে আসছে। জিবা হাজার মোসলাম বলেছেন যে তাকেও উকিলরা বলেছে মিথ্যা বলুন এবং মিথ্যা সাক্ষী নিয়ে আসুন আদালতে। একইভাবে ওহদাদার বা পদাধিকারও আত্মবিশ্লেষণ করুন যে নিজেদের রিপোর্টে তারা মিথ্যা বলে না তো, বা এমন কোনো কথা ছেড়ে দেয় না তো যা গুরুত্বপূর্ণ। অনেক সময় মিথ্যা না বললেও, আমি পূর্বেও একবার খুতবায় বলেছিলাম যে 100% যদি সত্য বলা না হয় তাও অন্যায়। তাকওয়ার ভিত্তিতে বিষয়াদির মীমাংসা হওয়া উচিত, সুরাহা হওয়া উচিত, তাই বিষয়কে গভীর দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়োজন রয়েছে। নিজের স্বার্থের গণ্ডি থেকে বেরিয়ে নিজের আমিত্বের গণ্ডি অতিক্রম করে খোদাভীতিকে দৃষ্টিতে রেখে বিষয়ের সুরাহা এবং নিষ্পত্তি করা উচিত, আর এভাবেই হওয়া চাই। যদি এসব কিছু করা না হয়, তাহলে হযরত মুসা আলাইহিস যেভাবে বলেছেন, এসব কিছু জগতের মোহেরই বহির প্রকাশ। আর জগতের মোহ হযরত মুসা আলাইহিস যেভাবে বলেছেন বিভেদের দিকে নিয়ে যায়, আর বিভেদের ফলশ্রুতিতে জানা কথা জামাতের ঐক্য আর বজায় থাকে না, বা অন্ততপক্ষে সেই সমাজে বা সেই গণ্ডিতে ঐক্য হারিয়ে যায়, আর যেই ঐক্য হযরত মুসা ইসলাম সৃষ্টি করতে এসেছেন তা বিলুপ্ত হয় জগৎ মোহের কারণে। অন্যান্য ফেরকার জন্ম হয়েছে, এটিও সেই ধরনের একটি ফেরকা হবে। তখন এক পাপ থেকে বহু পাপের জন্ম হয়, যেভাবে মুসা ইসলাম নিজেই বলেছেন যে পাপের তখন শাখা প্রশাখা গজায়। সুতরাং আহমদী হিসেবে অনেক দায়িত্ব আমাদের উপর ন্যস্ত হয় যা সামনে রাখা উচিত। সত্যিকার আহমদী সে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে জীবনযাপনের চেষ্টা করে আর খোদার হয়ে যাওয়ার চেষ্টা করে। সুতরাং হযরত মুসা ইসলাম এক জায়গায় বলেন, এই ধারাবাহিকতায় তিনি বলেন যে স্মরণ রেখো, কোন ব্যক্তি যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান, আর আল্লাহ তাআলা কারো প্রতারণার শিকার হন না। যদি কেউ লোক দেখান এবং প্রতারণার মাধ্যমে খোদাকে ঠগাতে পারবে বলে মনে করে, এটি তার নির্বুদ্ধিতা, সে নিজেই প্রতারিত হচ্ছে। দুনিয়ার সাজসজ্জা, জগতের মোহ সকল পাপ এবং ভ্রান্তির মূল। এর অন্ধ অনুকরণের মাধ্যমে মানুষ মানবতার গণ্ডি থেকে বেরিয়ে যায় আর বোঝে না যে আমি কি করছি আর আমার কি করা উচিত। বুদ্ধিমান মানুষ যেভাবে কারো প্রতারণার শিকার হতে পারে না, সেখানে প্রশ্ন হলো খোদাতালা কিভাবে প্রতারিত হতে পারেন। কিন্তু এমন মন্দকর্মের মূল হলো জগৎপ্রেম, সবচেয়ে বড় পাপ যা এখন মুসলমানদের শোচনীয় অবস্থার মুখে ঠেলে দিয়েছে আর যাতে তারা নিমজ্জিত, তা হলো এই জগৎপ্রেম। জাগতিকতার মহ চলাফেরা, উঠা বসা, শয়নে জাগরণে সর্বাবস্থায় তারা এই মোহে আচ্ছন্ন। আর সেই সময়ের কথা ভাবেও না, চিন্তাও করে না, যখন তাদেরকে কবরে রেখে দেয়া হবে। এমন মানুষ যদি আল্লাহকে ভয় করত, ধর্মের জন্য যদি একটু ব্যথা বেদনা থাকতো, তাহলে তাদের তারা অনেকটা লাভবান হতো। তিনি বলেন যে সাদি ফার্সি কবি বলেন, গর ওয়াজির আজ খোদা বেতরসি দে, হায় মন্ত্রী যদি খোদাকে ভয় করত। অর্থাৎ সামান্য চাকরির জন্য নিজেদের কাজে কত ধূর্ততার আশ্রয় নিয়ে থাকে, কিন্তু যখন নামাজের সময় আসে ঠান্ডা পানি দেখে ভয় পেয়ে যায়। এমন বিষয়াদি কেন সামনে আসে? এর কারণ হলো খোদার মাহাত্ম্য নেই হৃদয়ে। যদি খোদা তালার বিন্দুমাত্র মাহাত্ম্য হৃদয়ে বিরাজ করত, আর মৃত্যুর বিশ্বাস থাকতো, তাহলে সমস্ত আলস্য এবং উদাসীন্য দূর হয়ে যাওয়ার কথা। তাই খোদার মাহাত্ম্য হৃদয়ে জাগ্রত রাখা উচিত, তাকে সবসময় ভয় করা উচিত। তার শাস্তি ভয়াবহ হয়ে থাকে, তিনি উপেক্ষা করেন, মার্জনা করেন, কিন্তু কাউকে যখন ধৃত করেন, কঠোর হস্তে ধৃত করেন, এমনকি লাইয়া খাফ ওকবাহা, তিনি তখন আর এই কথা দেখেন না যে তার উত্তরসূরিদের কি হবে। পক্ষান্তরে যারা খোদা তালাকে ভয় করে, খোদার মাহাত্ম্যকে হৃদয়ে গ্রথিত করে, আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করেন আর স্বয়ং তাদের জন্য ঢাল হিসেবে কাজ করেন। হাদিসে আছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে খোদার হয়ে যায় আল্লাহ তালা তাঁর হয়ে যান। কিন্তু পরিতাপের বিষয় হলো যারা এদিকে মনোযোগ দেয় না, খোদার দিকে অগ্রসর হতে চায়, আসতে চায়, তাদের অধিকাংশ এটি চায় যে অনায়াসে যেন তিনি লাভ হন। তারা জানে না ধর্মের বিষয়ে কত বড় ধৈর্যের প্রয়োজন। পরিতাপের বিষয় হলো যে জাগতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দিন রাত তারা পরিশ্রম করে, দেয়ালে মাথা পিটায় এবং সেই কাজের জন্য বছর পর বছর অপেক্ষা করে। কৃষক বীজ বপন করে কত দীর্ঘকাল অপেক্ষায় থাকে, কিন্তু ধর্মীয় কাজে ক্ষেত্রে বলে যে নিমিষে ওলি বানিয়ে দিন, প্রথম দিনই আরশে পৌঁছে যেতে চায়, অথচ এ পথে কোনো পরিশ্রমও করেনি, কষ্টও করেনি, আর কোনো পরীক্ষার সম্মুখীন হয়নি। তিনি আরো বলেন যে ভালোভাবে স্মরণ রেখো যে এটি খোদা তালার আইন নয় বা খোদার নিয়ম এটি নয়, এখানে প্রতিটি উন্নতি ক্রমান্বয়ে হয়ে থাকে, আর আল্লাহ তালা কেবল এটি বললেই সন্তুষ্ট হতে পারেন না যে আমরা মুসলমান বা মুমিন। তিনি নিজেই বলেন, আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, অর্থাৎ এরা কি মনে করে যে আল্লাহ তাআলা এটি বললেই সন্তুষ্ট হয়ে যাবেন, আর তাদেরকে এ কথা বললেই ছেড়ে দেয়া হবে যে আমরা ঈমান এনেছি আর তাদের কোনো পরীক্ষা করা হবে না? এটি আল্লাহ তাআলার রীতি এবং সুন্নত পরিপন্থী। ফু মেরে ওলিউল্লাহ বানানো এটি আল্লাহর রীতি নয়। যদি এটি রীতি হতো, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই করতেন, আর তার নিবেদিত প্রাণ সাহাবিদের ফু মেরেই অলিউল্লাহ বানিয়ে দিতেন, তাদের পরীক্ষার মুখে ঠেলে দিয়ে মাথা কাটাতেন না। আর আল্লাহ তাআলা তাদের সম্পর্কে এই কথা বলতেন না যে মিন হুম মান কদা নাহবাহু ওয়া মিন হুম মান ইয়ানতাযির ওমা বাদালু তাবদীলা, সুতরাং এদের মাঝে তারাও রয়েছেন যারা নিজেদের নিয়ত এবং মানত রক্ষা করেছেন, আর অনেকে এমন আছেন যারা এর অপেক্ষায় আছেন। তিনি বলে যেখানে জাগতিক স্বার্থ, কষ্ট এবং পরিশ্রম তারা হস্তগত হতে পারে না, সেখানে বড় নির্বোধ সে ব্যক্তি যে ধর্ম মনে করে যে ধর্ম খুব সহজেই অর্জন হয়ে যায়। এটি সত্য কথা, ধর্ম সহজ, কিন্তু প্রতিটি নেয়ামতের জন্য পরিশ্রম করতে হয়। যদিও ইসলাম অত বেশি পরিশ্রমের কথা বলেনি, হিন্দুদের মাঝে দেখো তাদের যোগী এবং সন্ন্যাসীদের কতই না কষ্ট করতে হয়, কোথাও তাদের কোমর ভেঙে যায়, কেউ নখ কাটে না। অনুরূপভাবে খ্রিস্টানদের মাঝে সন্ন্যাস ব্রত রয়েছে, ইসলামে এমন আচরণ বৈধ নয়, বরং ইসলাম যে শিক্ষা দিয়েছে তা হল কাদ আফলাহা মান যাক্কাহা, পরিত্রাণ সে ব্যক্তি পেয়েছে যে আত্মশুদ্ধি করেছে, অর্থাৎ যে সকল প্রকার বেদাত, অনাচার, কদাচার, পাপাচার এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে খোদার খাতিরে পৃথক হয়ে গেছে, সকল প্রকার ভোগবিলাসকে পরিহার করে খোদা তালাকে প্রাধান্য দিয়েছে, এমন ব্যক্তি সত্যিকার অর্থে মুক্তিপ্রাপ্ত, যে খোদাকে প্রাধান্য দেয় আর দুনিয়া এবং এর কৃত্রিম কার্যকলাপকে সে পরিহার করে। আমরা নিজেদের জীবনে ব্যবহারিক পরিবর্তন আনব, সত্যের গুরুত্বকে বুঝব, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। হযরত মুসা ইসলামের হাতে বয়াতের পর শুধু মৌখিকভাবে নয় বরং বাস্তবিক পক্ষেই তাঁর প্রেরিত হওয়ার উদ্দেশ্যকে বুঝব, অনুধাবন করব এবং তা বাস্তবে রূপায়িত করার জন্য চেষ্টা সাধনা করব। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের উত্তম আদর্শ অনুসরণের সকল চেষ্টা করব আর খোদার সন্তুষ্টিকে সবকিছুর উপর অগ্রগণ্য করে তা অর্জনের চেষ্টা করব। এই দোয়াই আমার থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। নামাজের পর একটি গায়েবানা জানাজা পড়াবো, যা আইভরি কোস্টের মোবাল্লেক কাসেম তুরে সাহেবের, তিনি সেখানকার স্থানীয় অধিবাসী। 2016 সনের 25 জানুয়ারি তিনি ইহধাম ত্যাগ করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 86 সনে তিনি আহমদিয়ত গ্রহণ করেছিলেন। আহমদিয়ত গ্রহণের পূর্বে তার একটা ব্যক্তিগত মাদ্রাসা ছিল। আহমদিয়ত গ্রহণের পর তিনি সেই মাদ্রাসা জামাতের হাতে তুলে দেন, যা পরে প্রাইমারি স্কুলে পরিবর্তন করা হয়। 1990 সনে জামিয়া আহমদিয়া আইভরি কোস্ট থেকে মোবাল্লেগ বা মোয়াল্লেম কোর্স শেষ করার পর দীর্ঘকাল আইভরি কোস্টের সর্বত্র তবলিগি সফর করেন, বিভিন্ন শহর এবং গ্রামে আহমদিয়তের চারা রোপণ করেছেন দীর্ঘ 10 বছর। তিনি বেসম অঞ্চলে আঞ্চলিক মোবাল্লেগ হিসাবে কাজ করার সৌভাগ্য পেয়েছেন। প্রায় এক বছর তিনি উর্দু ভাষা শেখার জন্য ব্যয় করেছেন। মৃত্যু পর্যন্ত জুলা ভাষায় জুমার খুতবার অনুবাদের কাজও অব্যাহত রাখেন। তিনি মৌসি ছিলেন। সেখানকার মোবাল্লেগ বাসা সাহেব লেখেন যে তার সাথে এই অধমের পরিচয় হয় 1996 সনে। গত 30 বছর ধরে জামাতের কাজের তার সৌভাগ্য হচ্ছে। 86 থেকে আজ পর্যন্ত জামাতের প্রতি বিশ্বস্ততা, খেলাফতের প্রতি ভালোবাসা, ইমামের কথার প্রতি ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রম ছিল তার অনন্য বৈশিষ্ট্য। তিনি গভীর আগ্রহের সাথে উর্দু পড়া এবং লেখা শিখেছেন, যেন হযরত মুসা ইসলামের রচনাবলী থেকে সরাসরি উপকৃত হতে পারেন। এর জন্য দুবার কাদিয়ানও যান, যেন উর্দু শিখতে পারেন। ফিরে এসে সাগ্রহে মুসা ইসলামের বই পুস্তক পড়তেন। উর্বি সাহেব লিখছেন যে আমার সাথে প্রায় ফোনে যোগাযোগ হতো, বিভিন্ন বাগধারা এবং কঠিন শব্দের অর্থ জিজ্ঞেস করতেন। হযরত মুসা ইসলামের পদ্য গভীর আগ্রহ এবং ভালোবাসার প্রেরণা নিয়ে পড়তেন, এর অনুবাদ বোঝার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা তাকে সুললিত কণ্ঠ দিয়েছেন। তিনি বলেন, এক সফরকালে তিনি এই অধমের কাছে মুসিমদের ফার্সি রচনা পড়ার আগ্রহ ব্যক্ত করেন। তিনি বলেন, আমি তাকে জানও দিলাম ফেদায় জবালে মোহাম্মদ আস্তের 5টি পংক্তি সুর করে তাকে শিখিয়েছি। আমরা যখন গ্রামে পৌঁছলাম, অর্থাৎ যেই গ্রামে যাচ্ছিলাম, সেখানে তিনি সেই পংক্তিগুলো শুনান আর জুলা ভাষায় এরপর এর অনুবাদও করেন। ইসলাম, আহমদিয়ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমাম মাহদির আবির্ভাব সম্পর্কে আরবি, জুলা এবং ফ্রেঞ্চ ভাষায় তিনি বহু নজম নিজেই লিখেছেন, নিজেই সুরকার ছিলেন এবং পড়তেন আর মানুষের মাঝে যা খুবই জনপ্রিয়তা লাভ করেছে। 2300 সনে হযরত খলিফাত মসীহ রাবে রাহিমাহুল্লাহর ইন্তেকালের পর উত্তরাঞ্চলে, যা বাকি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল, কার্যত দেশের সাথে যার সর্বস্ব বিচ্ছিন্ন, সেখানে জামাতের বিরোধীরা মিথ্যা প্রপাগান্ডা আরম্ভ করে যে এদের খলিফার ইন্তেকাল হয়ে গেছে। এরপর জামাত নিশ্চিহ্ন হয়ে গেছে। এর ফলে সেই অঞ্চলের আহমদীদের মাঝে এক প্রকার নৈরাশ্য বিরাজ করে। সংবাদ যখন কেন্দ্রে আসে, কাসেম দুরে সাহেবকে এই মিথ্যা অপপ্রচারের খণ্ডনের জন্য পাঠানো হয়। সেই দিনগুলোতে উত্তরাঞ্চলের সফর বড় কঠিন এবং বিপজ্জনক ছিল, কিন্তু কাসেম সাহেব বাস, ট্রাক্টর, ট্রলি এবং মোটরসাইকেলে গাধার গাড়িতে বসে পায়ে হেঁটে অবশেষে জঙ্গল অতিক্রম করে এই জামাতগুলো পর্যন্ত পৌঁছেন। সেই সমস্ত এলাকায় পুনরায় তবলিগ করেন এবং বলেন যে খেলাফত ব্যবস্থা আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত রয়েছে, আর এর ফলে আহমদীদের মোরাল বা মনোবল দৃঢ় হয়, আর এই সফরের ফলে অনেক জামাতে নতুন প্রাণ সঞ্চার হয়। আর এভাবে মিথ্যা অপপ্রচার অপপ্রচারকে অমূলক প্রমাণ করেন। তবলিগের জন্য তিনি প্রায় সময় পুরো মাস অনবরত সফর করতেন। খুবই পরিশ্রমী মানুষের আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, আর তাঁর পরবর্তী প্রজন্মকেও জামাতের সাথে বিশ্বস্ততাপূর্ণ সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَدُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرِ